الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবার একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দিনের জন্য আত্মত্যাগ ইনশাআল্লাহুল করিম। আজকে আমরা আরেকজন মহান ব্যক্তি যাদেরকে অনুসরণ করলে আমাদের জীবন ধন্য হয়ে যায় ওইরকম একজন মহান ব্যক্তিত্বের আত্মত্যাগ সম্পর্কে, ওনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা শ্রবণ করবো। আসুন এর আগে আমরা দুরুতে পাকের ফজিলত জেনে নেই। রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উপর দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহিস সালাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠকারী হবে। তল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন বয়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা নিয়ত আমার চেয়ে উত্তম। আমরা আজকের অনুষ্ঠান থেকে যা শিখব সে অনুযায়ী নিজে আমল করব এবং অন্যের নিকট নেকির দাওয়াত হিসেবে পৌঁছিয়ে দিয়ে অসংখ্য নেকি অর্জন করারও চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম। দিনের জন্য আত্মত্যাগ এই অনুষ্ঠান চলতেছে অনেকদিন ধরে ইনশাআল্লাহ তাআলা। আজকের পর্বে আমরা যেই ওলি কামিলের উপর বয়ান করব, তিনি হচ্ছেন হাম্বলি মাজহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল রাহমাতুল্লাহি আলাই। আমরা এই অনুষ্ঠানের মধ্যে দীনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরামের যুগ থেকে আউলিয়া কেরামের তরিকতের ইমাম রয়েছেন, মাজহাবের ইমাম রয়েছেন, সিহাসিত্তার ইমামগণ রয়েছেন, এভাবে অসংখ্য আল্লাহ পাকের নেক বান্দারা যাদের আত্মত্যাগের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামের বাণীগুলো আমরা আমাদের ঘরের মধ্যে বসেই পেয়েছি। তো সবার আলোচনা বা এক ব্যক্তিরই সম্পূর্ণ জীবনের আলোচনা, আত্মত্যাগের কথা কাহিনী বলে তো আর শেষ করা যাবে না। আমরা চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ দিক আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো ইমাম আহমদ বিন হাম্বেল রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত পরিচয় আগে আমরা জেনে নেই। ইমামের পুরো নাম আহমদ ইবনে মোহাম্মদ ইবনে হাম্বাল আবু আবদুল্লাহ আশাইবানি। তিনি মূলত বাগদাদের বাসিন্দা। ইমামের পিতামহ হাম্বল ছিলেন উমাইয়া আমলে সারখাদের গভর্নর। তার পিতা মোহাম্মদ খোরাসানের আব্বাসীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন, আর গোত্র ছিল বনু শায়বান, যারা সাহস ও বীরত্বের জন্য পরিচিত ছিল। ইমাম আহমদ একটি বিশুদ্ধ আরবি বংশ থেকে এসেছেন, যা বনু বকর বিন ওয়াইলের বংশের নিজর বিন মাদ বিন আদনান থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে মিলিত হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি বাগদাদে জন্মগ্রহণ করেন। তিনি 164 হিজরিতে জন্মগ্রহণ করেন রবিউল আউয়াল শরীফ মাসের মধ্যে। তার পিতা মোহাম্মদ 30 বছর বয়সে অর্থাৎ অল্প বয়সে তিনি পরলোকগমন করেন, ইন্তেকাল করেন। এজন্য ইমাম তাই একজন ইয়াতিম হিসেবেই বেড়ে ওঠেন। শৈশব থেকে তিনি আত্মনির্ভরশীল ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহির কিছু বৈশিষ্ট্য ছিল এরকম, যেমন তিনি ছিলেন একজন ফকিহ, মুস্তাহিদ, তিনি ছিলেন মুহাদ্দিস, তিনি ছিলেন একজন উঁচু মাপের আলিম। সুন্নত নববীর যিনি পাবন ছিলেন, তো লড়াই যখন শুরু হয় আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা, তখন আব্বাসীয় বংশের সর্বাপেক্ষা অত্যাচারী এবং আত্মপরায়ণ খলিফা মুতাসিমের সাথে তার সংগ্রাম শুরু হয়। তাকে তখন বহু অত্যাচার সহ্য করতে হয়, কিন্তু অভিযোগের সূত্রে, অভিযোগের সুরে তিনি একটি কথাও উচ্চারণ করেননি। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহির উপর অনেক অত্যাচার করা হয়েছিল, উনি অনেক কষ্ট স্বীকার করেছিলেন জীবদ্দশায়, কিন্তু কোনো অভিযোগ করেননি। এজন্য তিনি মসনাদে ইবনে হাম্বাল হাদিস গ্রন্থের সম্বন্ধে একটি মানিত গ্রন্থ রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমরা ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহের জীবনের কিছু উল্লেখযোগ্য দিক শ্রবণ করব। তো ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ যখন হাদিসের ক্লাসে যোগদান করেন তখন তার বয়স ছিল 15 কিংবা 16 বছর। তিনি অপরাপর মুহাদ্দিসিনের ক্লাসও যোগদান করেন। 187 হিজরিতে তিনি সর্বপ্রথম হজ করেন। তিনি দ্বিতীয়বার হজ করেন 101 হিজরিতে। এভাবে তিনি সর্বমোট 5 বার হজ করেন। তিনি রহমতুল্লাহ আলাইহি নিজে বলেন যে আমি 5 বার হজ করি, তন্মধ্যে 3 বার পদব্রজে হজ করি, অর্থাৎ 3 বার তিনি পায়ে হেঁটে হজ করেছিলেন। তিনি বলেন আর আমার প্রত্যেক হজে মাত্র 20 দেরহাম খরচ হয়। তিনি পদব্রজে হজ করার সময় এক আশ্চর্য ঘটনা ঘটে যায়, তিনি পদ ভুলে যান। তখন তিনি কি করতেন, হাদিসের টুকরা পড়তে শুরু করেন। যখন পদ ভুলে যেতেন হাদিসে কারিমা পড়া শুরু করতেন, ইতিমধ্যে তিনি আবার পদ পেয়ে যেতেন। সুবহানাল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাকার বরকতে তিনি সঠিক পদ আবার পেয়ে যেতেন। এভাবে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ কিছু ওস্তাদও ছিল যাদের থেকে তিনি জ্ঞান অর্জন করেছেন। যেমন এদের মধ্যে রয়েছে বশর বিন ফজল, ইসমাইল বিন আলিয়া, সুফিয়ান বিন আনিয়া, জারির বিন আব্দুল হামিদ, ইয়াহিয়া বিন সাঈদ বিন আল কাত্তান, আবু দাউদ, আব্দুর রাজ্জাক প্রমুখ আরও অসংখ্য ওস্তাদ তাঁর ছিল। এভাবে কিছু সাগরেদও ছিল, ছাত্রের সংখ্যা অনেক ছিল। তন্মধ্যে বিশিষ্ট কতিপয়ের নাম আমি উল্লেখ করার চেষ্টা করছি। আবু বকর আল আসআম, হারবুল কারমানি, হাম্বল বিন ইসহাক ইত্যাদি। আসলে আমরা যখন মাজহাবের ইমামদের বা তরিকতে ইমামদের জীবনী আমরা যখন অধ্যয়ন করি, দেখতে পাই যে তিনারা অসংখ্য ওস্তাদ থেকে এলেমের হাদিসে মুবারাকার দরস নিয়েছেন এবং যত ওস্তাদ থেকে এলেম অর্জন করেছেন এর চেয়ে বেশি ছাত্রদের মাঝে তিনারা এলেম বিলিয়ে দিয়েছিলেন। এই জন্য সকল আউলিয়ে কেরাম, সকল আম্বিয়ে কেরাম, বুজুর্গানে দিন সকলের জীবনীতে দেখা যায় যে সবাই ইলমে দ্বীনের প্রতি আগ্রহ অনেক বেশি ছিল। অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আমরা ইবাদত কিভাবে করব, কোরআন দিয়েছেন আমাদেরকে, কোরআন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তো থিওরি, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে সাহাবায়ে কেরামকে বুঝিয়ে দিয়েছেন। সেই সাহাবায়ে কেরাম থেকে রাসূল পাকের সেই কোরআনের চর্চা, সেই কোরআনের তাফসির ব্যাখ্যা বিশ্লেষণ আজ পর্যন্ত আমাদের মাঝে রয়েছে, কেয়ামত পর্যন্ত থাকবে। তো এই যে কোরআন যাতে বলা হয়েছে লালিকাল কিতাবু লা রয়বা ফি, এটা এমন কিতাব যার মধ্যে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। তো এই কোরআনের মধ্যে কি বলা হয়েছে? আল্লাহ পাক বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে আমার রসুল নিজ থেকে কোনো কথা বলেন না, আল্লাহ পাকের পক্ষ থেকে যা ওহির মাধ্যমে নাজিল হয় তাই নবীজি বলেন। তাহলে বোঝা গেল কোরআন আল্লাহর ওহি, ওহি মাতলু। আর হাদিসে মুবারাকা রসুল পাকের জবান থেকে যে হাদিসে মুবারাকা বের হয়েছে সেগুলো হচ্ছে ওহি গয়রে মাতলু। তো এই ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান আমরা হচ্ছে সাধারণ মানুষ, আমরা কীভাবে বুঝব? ওস্তাদের নিকট গিয়ে কোনো যারা কোরআনের এলেম হাদিসের এলেম জানেওয়ালা ব্যক্তি যারা আছেন তাদের কাছে আমরা যেতে হবে। আর আমাদের সময় নেই, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল রয়েছে, মাদানী চ্যানেলের মাধ্যমে অনেক মাদানী ফুল দেওয়া হয়, আমাদেরকে আমল শেখানো হয়, বুজুরগানের দিনের জীবনী বর্ণনা করা হয়। এগুলোও যদি আমরা মাদানী চ্যানেল দেখি ইনশাআল্লাহ তাআলা আমরাও এলেমের ভাণ্ডার পেয়ে যাব। বলতেছিলাম সকল ইমামগণ, সকল বুজুরগানের দিনগণ এলেমের প্রতি এত আকৃষ্ট কেন? এটা আল্লাহ পাকের একটা বিশেষ দয়া, রসুল পাকের নজরে করম, যে যারা নবীরা কিন্তু কোনো ওয়ারিশ রেখে যান নাই, কোনো ধন সম্পত্তি রেখে যান নাই এলেম ব্যতীত। নবীগণ আলাইহিসসালামদের রেখে যাওয়া সম্পদ হচ্ছে ওলামায়ে কেরাম, সকল নবীদের নিজ নিজ উম্মতের মধ্যে যারা জ্ঞানী ছিলেন, যারা আলিম ছিলেন, তারাই নবীদের উত্তরসূরি। আমরা ইমামদের জীবনী, বুজুরগানদের জীবনী যখন পড়ি দেখি যে এরা এলেম অর্জন করতেছেন, অসংখ্য ওস্তাদ থেকে এলেম অর্জন করতেছে, এলেমে দিন শিখতেছেন, এবং সে কি ক্ষান্ত নেই ওনারা সেই এলেমকে, সেই এলমে দিনের নূরকে আবার ছাত্রদের মাঝে বিলিয়ে দিতেন। আল এলম নূর, এলম হচ্ছে জ্ঞান, হচ্ছে এটা নূর। এবং কোরআনে পাকের ব্যাপারেও এসেছে হাদিসে মুবারাকার মধ্যে, খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ, যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। আর বুজুরগানে দিন আইম্মা আরবা সকলে এই হাদিসের উপরও আমল করেছেন, নিজে এলেম শিক্ষা অর্জন করেছেন, কোরআন শিখেছেন, অপরকে শিখিয়েছেন। তো এভাবে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ তার বাইরে নয়। তিনার জীবনীতে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে যায়। খলিফা হারুনুর রশিদের চতুর্থ পুত্র খলিফা মামুনুর রশিদ তিনার শাসনকালে শেষ ভাগে মোতাজেলা সম্প্রদায়, এটা একটা ইসলাম বহির্ভূত, মোতাজেলা সম্প্রদায় আলেমদের প্রভাব প্রবল পরাক্রম হয়ে পড়ে খলিফা মামুনের সময়। তখন মোতাজেলাপন্থীরা মাথা চারা দিয়ে ওঠে, ঐশী গ্রন্থসমূহের রদবদল আরম্ভ হয়ে যায়। এই সম্পর্কে খলিফা মামুন বাগদাদের আলেমদেরকে তাদের নামে পত্র প্রেরণ করলেন এটার সমর্থনে। কোন কথার সমর্থনে? তারা যেন কোরআন হতে দলিল পেশ করতে চেষ্টা করেন যে কোরআন মখলুক। খলিফা মামুন সকলকে উক্ত দলভুক্ত করার নিমিত্তে আপ্রাণ চেষ্টা করেন, এটাকে যারা অমান্য ও অস্বীকার করেন তাদেরকে শাস্তিও প্রদান করেন। তাদের পূর্বভাগে রইলেন ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি এবং মোহাম্মদ বিন নূহ। অন্যরা মেনে নিল ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি এবং ওনার আশেপাশে যারা ছিল তারা কিন্তু সেই কথা মেনে নেন নাই। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহি ওনার দাবি ছিল যে কোরআনে পাক হচ্ছে আল্লাহ তাআলার বাণী, আর মোতাজিলি সম্প্রদায়রা খলিফা মামুন ওনার চেয়েছিল যে কোরআন মাফলুক। এই ফেতনা যখন খলিফা শুরু করলেন, তখন এটা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই কিছুতেই মেনে নেননি। এভাবে অগ্রিম একটি বাণী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আসলো যে ইমাম বাইহাকি রবিয়া হতে রেওয়ায়াত করেন যে ইমাম শাফি রহমতুল্লাহের কাছ হতে একখানা পত্র সহ আহমদ বিন হাম্বলের কাছে আমাকে প্রেরণ করেন। তো ইমাম আহমদ রহমতুল্লাহ তখন সবেমাত্র ফজরের নামাজ যখন নিয়ে গেলেন পত্রটা, মাত্র ফজরের নামাজ থেকে তিনি অবসর হলেন, ফারেক হলেন, এমন সময় আমি তার খেদমতে হাজির হলাম। ইমাম বাইহাকি বলতেছেন, আমি পত্রটি তার হাতে অর্পণ করলাম। তিনি পত্রটি হাতে নিয়ে বললেন, আপনি কি তা পাঠ করেছেন? বললেন যে আমি পাঠ করিনি। এই কথা বলবার পর তিনি পত্রটি পাঠ করতে লাগলেন। পত্র পাঠ করে তার চোখ থেকে অশ্রু বের হতে লাগলো। আমি যখন এটার কারণ জিজ্ঞাসা করলাম, আপনি কেন কাঁদতেছেন, তখন তিনি বললেন, ইমাম শাফি রহমতুল্লাহ লিখেছেন এই পত্রের মধ্যে আমাকে যে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। ইমাম শাফিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে বলতেছেন, ইমাম আহমদের কাছে আমার সালাম বলবে, আর তাকে এটাও জানিয়ে দিবে যে অনতিবিলম্বে খুব শীঘ্রই একটা মুসিবত, একটা ফেতনা, একটা মহাপরীক্ষা তার উপর পতিত হবে, খবরদার সে যেন এটা স্বীকার না করে। এটার পুরস্কার স্বরূপ খোদা তাআলা তার এলমকে কেয়ামত পর্যন্ত বাকি রাখবেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মোবারক অক্ষরে অক্ষরে সত্য হয়েছে, কেননা আজও ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের এলেম, এর চর্চা হচ্ছে সারা বিশ্বের মধ্যে। যারা হাম্বলি মাজহাবের অনুসারী রয়েছেন তারা কিন্তু ওনার মাজহাবের উপর আমল করতেছেন, ওনার জীবনী নিয়ে আলোচনায় তারা মত্ত রয়েছেন। এভাবে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের যে পথ, মাজহাব, পদ্ধতি, সেটা আজও পর্যন্ত ছড়িয়ে আছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে। তো রবিয়া বলেন, আমি ইমাম আহমদকে এ সম্বন্ধে সুসংবাদ প্রেরণ করলাম, তিনি নিজ জামা ইমাম শাফিকে দেওয়া নিমিত্ত আমায় দিয়েছিলেন দেওয়ার জন্য। আমি এটা নিয়ে মিশরে ফিরে আসলাম, তখন ইমাম শাফির কাছে আমি সেই জামার কথা উল্লেখ করলাম। তিনি বললেন, জামা দ্বারা আমার আর কোনো প্রয়োজন নেই, কিন্তু এটা ভিজিয়ে আমাকে ওটার পানি দিয়ে দিন, আমি এটার দ্বারা বরকত লাভ করব। ইমাম আহমদ বিন হাম্বলের সময় সমস্যা হয়েছিল, কোরআন কি মাখলুক নাকি অন্য কিছু, কোরআনকে কি সৃষ্টি করা হয়েছে না কোরআন আল্লাহর বাণী, এভাবে অনেক সূক্ষ্ম একটি মশলা রয়েছে। এটা নিয়ে মুতাজিলাদেরকে ইমাম সাহেবের সম্মুখে পদক্ষেপে হতভম্ব হতে দেখে খলিফা বারবারই বলেছিলেন, হে ইমাম আহমদ বিন হাম্বল, আপনি যদি আমার সেই একটিমাত্র প্রশ্ন সম্বন্ধে একমত হন, তবে আমি আপনাকে বিশিষ্ট বন্ধুরূপে গ্রহণ করব। কোনটি? ওই যে কোরআনকে মাখলুক বলেন, ইমাম আহমদকে বলেন, তিনি বলেন যে না, কোরআন মাখলুক নয়, কোরআন সৃষ্ট নয়, এটা মহান স্রষ্টার বাণী। তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ জবাব দিলেন, আল্লাহর কিতাব ও রসুলের সুন্নতের বাইরে আমি এক বিন্দুও অগ্রসর হতে রাজি নই। এই জন্য শেষ পর্যন্ত ওনাকে অনেক সাজা দেওয়া হয়েছিল, দৌড়া মারা হয়েছিল, অনেক কষ্ট দেওয়া হয়েছিল, যেটাকে বলা হয় খলকে কোরআন। এখানে বলা হয়েছে 833 খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আবুল আব্বাস আল মামুন কর্তৃক প্রতিষ্ঠিত ধর্মীয় নিপীড়নের যে সময়টা, ওই সময়টাকে বোঝানো হয়েছে মিহুনা দ্বারা। ওই সময়ের মধ্যে ইসলামিক পণ্ডিতদের শাস্তি, কারারুদ্ধ, এমনকি হত্যা করা হয়েছিল যদি না তারা সে সময় কিছু লোকের দ্বারা স্বনির্মিত এবং মিথ্যা আল মুতাজিলা ধর্মতত্ত্বের সাথে সম্মত না হতেন। এভাবে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই অনেক কষ্টের সম্মুখীন হয়েছিলেন। ইনার জীবনের মধ্যেও এটা একটা আত্মত্যাগের নামান্তর ছিল, সঠিক কথা থেকে, সঠিক বার্তা থেকে একচুল পরিমাণও পিস পা হব না। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই উনি এমন এক ব্যক্তি ছিলেন যার সম্পর্কে বিভিন্ন মনীষীরা বলেছেন, যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই সম্পর্কে বলেছেন, ইরাকের অন্যতম আলেম ছিলেন তিনি, মুত্তাকি ও ফরহেজগার ছিলেন। ইয়াহিয়া বিন সাইদুল কত্তান বলেন, ইরাকের যত লোকের সাথে আমার দেখাশোনা করার সুযোগ ঘটেছে তন্মধ্যে ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই চেয়ে অধিক আল্লাহ প্রেমিক লোক আর কাউকে দেখিনি। আমি তাকে সকলের চেয়ে বেশি ভক্তি করি, তাজিম এবং শ্রদ্ধা করি। তো ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই উনি এমন এক ব্যক্তি ছিলেন যার একটি মাজহাব হাম্বলি মাজহাব নামে পুরো পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ রয়েছে। তো ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাই কিছু কিতাবও লিখেছেন, বেশ কয়েকটি প্রসিদ্ধ কিতাবগুলো হচ্ছে কিতাবুল আমল, কিতাবুত তাফসির, কিতাবুন নাসেক ওয়াল মানসুখ, কিতাবুল জুহদ, কিতাবুল মাসাইল, কিতাবুল ফাজাইল, কিতাবুল মানাসেফ এবং কিতাবুল ইমান। কিতাবুল মসনদ ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ অতি প্রসিদ্ধ একটি কিতাব। ইমাম বহু হাদিস লিপিবদ্ধ করেছিলেন। তো এভাবে উনি দিনের জন্য এই কাজগুলি করেছিলেন। আজও পর্যন্ত মানুষ তার মাজহাবকে অনুসরণ করছে। এক বর্ণনা মতে আমরা এটাও দেখতে পাই, আমাদের ঘোষ পাক পিরানি পীর দস্তগীর শাহেনশাহ বগদাদ শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই হাম্বলি মাজহাবের অনুসারী ছিলেন, সেটাও কিছু কিছু কিতাবে পাওয়া যায়। সেজন্য আমরা কোনো মাজহাবকে ছোট করে দেখব না। শাফেয়ী, মালিকি, হাম্বলি তিনও মাজহাব বরহক, তিনও মাজহাবকে আমরা বিশ্বাস করি, এক মাজহাবের উপর আমল করি, সেটা হচ্ছে হানাফি মাজহাব। এখানে ওনাদের জীবনী আনার উদ্দেশ্য হচ্ছে ওনাদের জীবনীতে তাকওয়া রয়েছে, পরহেজগারিতা রয়েছে, নফল নামাজ রয়েছে, কোরআন পাকের তিলাওয়াত রয়েছে, ওনাদের জীবনের মধ্যে ইলমে দ্বীন অর্জনের স্পৃহা রয়েছে, ইলমে দ্বীন প্রচারের জন্য কষ্ট করেছেন, প্রচারও করেছেন। এভাবে যেই ইলমে দ্বীনের খেদমতে যে সময় ওনারা ত্যাগ করেছেন দ্বীনের জন্য, তো এখান থেকে আমাদের শিক্ষণীয় রয়েছে। আমরা হানাফি মাজহাবকে অনুসরণ করি আমলের ক্ষেত্রে, আর আমরা কিছু আমলের ক্ষেত্রে, কিছু আকায়েদের ক্ষেত্রে যেগুলি সকল মাজহাব একমত, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিম, ইজ্জত, সম্মান, সব মাজহাবেই একই রকম। আহলে বাইতদেরকে ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে, সকল মাজহাবে এটা রয়েছে। শুধু আমাদের দৈনন্দিন আমলের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলাইহির দ্বীনের জন্য আত্মত্যাগ, যা করেছেন, যে কষ্ট করেছেন, দুর্রা খেয়েছেন, কারাবদ্ধ ছিলেন, তারপরও সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন। অনেক ওলামায়ে কারাম, অনেক বুজুর্গানে দিন, সাহাবায়ে কারাম, আহলে বায়ত, আতহার, অনেকের জীবনী আমরা এ পর্যন্ত শুনেছি, পড়েছি, বুঝেছি। তা আমরা যদি কিছু কিছু করেও যদি আমরা আমাদের জিন্দগি থেকে আমাদের জিন্দগির মধ্যে কিছু নেক আমল নিয়ে আসি, আমাদের ইমান আকিদাকে মজবুত করে যদি আমরা এখন থেকে মরণের আগ পর্যন্ত এভাবে আমল করতে পারি, ইনশাআল্লাহুল করিম আমরাও একসময় দুনিয়া থেকে রক্ষত হওয়ার পূর্বে যদি আমরা তওবাকারী হয়ে যেতে পারি, তওবাতুন নসুহা করতে পারি যে আল্লাহ আমার অনেক অন্যায় হয়েছে, ভুল হয়েছে, অপরাধ হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও, এই মহান আলী কামেলের জীবনী থেকে আমি যা শিখেছি আল্লাহ এর ওসিলা আমাকে মাফ করে দাও, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আসুন আমরা আজকের এই অনুষ্ঠান থেকে এটাও নিয়ত করি যে আমাদেরকে এই বর্তমান জামানার বৃহৎ বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক সংগঠন দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামী আমাদেরকে মাদানী চ্যানেল বাংলা উপহার দিয়েছে। এই মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে আমরা বুজুর্গানে দিন, আহলে বাইত, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম অনেকের জীবনী আমরা জানতে পেরেছি, অনেক আমল আমরা শিখতে পেরেছি, এটার নিয়ামতের শুক্রিয়া আদায় করি। আর দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকি, মাদানী চ্যানেলও দেখতে থাকি, আর আপনার শহরে, আপনার এলাকা দাওয়াত ইসলামী কোথায় রয়েছে, মাদানী চ্যানেল কোথায় রয়েছে, তাদের সাথে যোগাযোগ করে আমরা আমাদের সন্তানদেরকে দাওয়াত ইসলামের মাদ্রাসায় ভর্তি করে দিই, বা আমাদের আপনজনদেরকে এই মাদানী চ্যানেল এবং দাওয়াত ইসলামের দাওয়াত দিই। ইনশাআল্লাহ তাআলা আপনার আমার উসিলায় যদি কেউ ভালো পথে এসে যায়, ভালো আমলের দিকে চলে আসে, তাহলে এটার যা যা এটার প্রতিদান আমরা দুনিয়াতেও পাবো, আখেরাতেও পাবো। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আজকের মতো এখানে আমরা বিদায় নেব ইনশাআল্লাহুল করিম। এই অনুষ্ঠানে আগামী সপ্তাহে আরেকটি পর্ব নিয়ে, আরেকজন মহান ব্যক্তির জীবনী এবং আত্মত্যাগের কাহিনী নিয়ে আমরা উপস্থিত হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।